এবার আলাপন আমাদের আজকের বিষয়, বিশ্ব অর্থনীতিতে করোনা ভাইরাসের প্রভাব। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য দুজন বিশ্লেষক রয়েছেন। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হবেন ক্যানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব এবং ক্যালিফোর্নিয়া থেকে সংবাদদাতারা। একই সঙ্গে আমরা একটু জানার চেষ্টা করব খুলনার অবস্থা, অর্থাৎ মংলাতে আমরা দেখেছি যে করোনা ভাইরাস সন্দেহে তিনজন ফিলিপিনো নাবিককে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে বিষয়েও আমরা জানব। কিন্তু মূলত আমরা আজকে আলোচনার কেন্দ্রে রাখব বিশ্ব অর্থনীতিতে করোনা ভাইরাসের কারণে কী ধরনের প্রভাব পড়েছে, এবং একই সঙ্গে আমরা একটু জানার চেষ্টা করব যে কীটতত্ত্ববিদরা কী মনে করছেন, কীভাবে আমরা আমাদের নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। এবং সব মিলিয়ে আমাদের সঙ্গে আসলে দুজন অতিথি রয়েছেন, তাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, এবং আমাদের সঙ্গে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রোকে হায়দার। আমাদের রোকে আপা মূলত এই অনুষ্ঠানটি উপস্থাপন করে থাকেন, তিনি একটু জরুরি কাজের কারণে একটু সময়। জি আপা, আপনার
মাইক্রোফোনটা যদি অন করে দাও। হ্যাঁ, আমি স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। তবে তাহিদ, যে কাজটা নিয়ে ব্যস্ত ছিলাম, যে আজকে আমরা জানি একটু ভিন্ন প্রসঙ্গ, যে খেলার মাঠে, এবং এটা না বলেই পারছি না যে খেলার মাঠ থেকে বাংলাদেশের অত্যন্ত কৃতি একজন, অত্যন্ত সফল একজন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজকে এই খেলা শেষে বিদায় নিচ্ছেন, এবং ক্যাপ্টেনের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন আর কি, খেলার মাঠ থেকে নয়, তার ক্রিকেটের মাঠ থেকে নয়। তো মাশরাফি যেহেতু বিদায় নিচ্ছে, আমরা চেয়েছিলাম যে এটা নিয়ে, মাশরাফির কিছু প্রসঙ্গ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আমার মনে হয় যে আজকে সুযোগ হবে না। মাশরাফি জিম্বাবুয়ের বিরুদ্ধে ওই একদিনের ম্যাচ যেটা ওডিআই, সেইটা খেলার পর তিনি অধিনায়কের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন। তো সেই কথাটি না জানিয়েই পারলাম না, এবং তারপর এখন দেখা যাক যে মাশরাফির আগামী দিনগুলো কেমন হয়, কারণ মাশরাফি তো রাজনীতিতে চলে গেছেন, এবং সেই জন্যেই অনেকে মনে করছেন যে তিনি এখন সাংসদ, এবং এখন তার দায়িত্ব একটু ভিন্ন। খেলার মাঠ যেমন বিচক্ষণতা প্রয়োজন, রাজনীতির ক্ষেত্রেও সেই একই পারদর্শিতার প্রয়োজন, তবে তখন একটা মানে মানসিকতার পরিবর্তন দরকার হয়।
জি আপা, আর মূলত মাশরাফি তার যে হাঁটুর সমস্যা, সেটিকে জয় করে দীর্ঘদিন বাংলাদেশের হয়ে খেলেছেন, এবং অনেক বেশি যন্ত্রণা ভোগ করেও বাংলাদেশকে একটু ভালো ফলাফল এনে দেওয়ার জন্য খেলেছেন, এবং তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট সবচেয়ে বেশি সফলতা পেয়েছে। নিশ্চয়ই সেসব কারণে মাশরাফি ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন,
এবং আমরা আশা করছি যে মাশরাফির সঙ্গে আগামীতে কথা বলে আমরা আমাদের দর্শক শ্রোতাদের শোনাতে পারবো। কারণ মাশরাফি নিজে যেমন বলেছেন যে আমার কিন্তু এই দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য বেশি চিন্তা ভাবনা করতে হয়নি, কারণ 2023 সালে বিশ্বকাপ ক্রিকেটে গিয়ে আসছে, এবং তার আগে বাংলাদেশের প্রয়োজন একজন দক্ষ নতুন অধিনায়কের, এবং সেই কথা বিবেচনা করে মাশরাফি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন অধিনায়কের দায়িত্ব থেকে সরে যাবেন।
এবং তিনি এটাও বলেছেন যে এই যে তিনটি বছর সময় পাবেন যে নতুন অধিনায়ক, সে তার মতো করে সবকিছু গুছিয়ে নিতে পারবেন, এবং মাঠ পর্যায়ে তার অভিজ্ঞতাটা একটু ঝালাই করে নিতে পারবেন। আমরা আপা আমাদের মূল বিষয়ে ফিরে যাই। জি, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক মুস্তাফিজুর রহমান। শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, বিশ্ব অর্থনীতিতে করোনা ভাইরাসের কি ধরনের প্রভাব আপনি এরই মধ্যে দেখছেন?
কারণ অনেক বাড়ছে, তো এই পরিসংখ্যান আমরা যা দেখতে পাচ্ছি দিনে দিনে বেড়ে চলেছে, তো অর্থনীতির উপরে একটা বিরাট প্রভাব পড়ছে। তাহলে সেটা বলে দেওয়া ভালো যে সব ক্ষেত্রেই এটা বিমান চলাচল মন্থর হয়ে আসছে, শ্লথ হয়ে আসছে আর কি, পর্যটন ব্যবসা কমে যাচ্ছে, এবং দেশ বিদেশে যেহেতু যাতায়াতের উপরে অনেক জায়গায় নিষেধাজ্ঞা, বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, আবার অনেক জায়গায় লোকজন ভয় পাচ্ছেন যেতে, তো সবকিছু মিলিয়ে ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে একটা চরম একটা ধস নামছে।
জি, অধ্যাপক মুস্তাফিজুর রহমান,
ধন্যবাদ। আমার মনে হয় যে কিছুটা প্রসঙ্গতে চলেই এসেছে। আমরা যেটা দেখছি যে সামগ্রিকভাবে বৈশ্বিক প্রেক্ষাপটে এটার বেশ কিছু মন্দাভাব আমরা দেখছি। ধারণা করা হচ্ছে যে 2007-08 যেরকম ভাবে বৈশ্বিক একটা মন্দা দেখা দিয়েছিল, আবার সেটার অসময়ে সংকেত আমরা এই করোনা ভাইরাস পরবর্তী পাবো কিনা। তবে ইতিমধ্যে যেটাকে আমরা দেখি যে ব্যারোমিটার বলা হয় অর্থনীতি, যে শেয়ার মার্কেটে, সেখানেও আমরা দুটো জিনিস লক্ষ্য করছি। একটা হলো যে শেয়ার মার্কেটে যেটা বলা হলো এই মাত্র যে একটা পতনও আমরা দেখছি, আবার অন্যদিক থেকে আবার একটা অনিশ্চয়তা যে এটা পড়ছে আবার কিছুটা উঠছে আবার পড়ছে। এই অনিশ্চয়তাটা আবার অর্থনীতির জন্য ভালো না এবং তার ফলে ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। তো সেটাই, সুতরাং এখন আমরা যেটা দেখছি, যদি বাংলাদেশের কথাও বলি, যেটা অন্যান্য দেশের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হবে, আমাদের দেশে আমরা দেখছি যে ভোক্তা পণ্য যেগুলো চীন থেকে আসে সেগুলোর দাম বাড়ছে। চীন হলো গ্লোবাল ফ্যাক্টরি বলা হয়, সাপ্লাই চেইনের একটা বড় হাব, সেখান থেকে বিভিন্ন কাঁচামাল আসার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার ফলে পার্টস যেগুলো আসে, মেশিনারিজ যেগুলো আসে, সেখানে একটা ইনভেন্টরিও শেষ হয়ে যাচ্ছে, সেখানে মূল্য বৃদ্ধি হচ্ছে, অন্য সাপ্লায়ারদের কাছে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেখানে আবার চীন থেকে তো আনা হয় এই কারণে যে প্রতিযোগিতা সক্ষম মূল্যে আমরা আনতে পারি সস্তায়, সেটা আবার বেশি মূল্যে আসছে, সেটা আবার উৎপাদনের ব্যয়ের উপরে সেটার একটা নেতিবাচক প্রভাব পড়ছে। আমরা দেখছি বাংলাদেশের যে কাঁচামাল এনে আমরা রপ্তানি করি, বিশেষত তৈরি পোশাক, সেখানেও বড় ধরনের একটা ডিসরাপশন হয়েছে। আর চীন তো বাংলাদেশের জন্য আমাদের শতকরা 25% আমদানি আসে চীন থেকে, সবটা মিলে, এবং রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে শতকরা 45% কাঁচামাল আমদানি হয় চীন থেকে। তো সবটা মিলে বাংলাদেশের যেরকম অর্থনীতিতে আমরা একটা ডিসরাপশন দেখছি, বিশ্বের বিভিন্ন দেশ যাদের সাথে চীনের একটা বাণিজ্য, এবং গ্লোবালি 13% বাণিজ্য কিন্তু চীনের সাথে কোনো না কোনো বৈশ্বিক বাণিজ্য জড়িত। সুতরাং সবটা মিলে ব্যবসা বাণিজ্য, মানুষের চলাচল, যোগাযোগ ব্যবস্থা চীনের সাথে, এটার একটা নেতিবাচক প্রভাব অর্থনীতিতে পড়ছে। বৈশ্বিক প্রবৃদ্ধি যেটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রাক্কলন আছে এই বছরের, সেটাও আমরা দেখছি যে সেটা নিচের দিকে নামানো হয়েছে। তো সবটা মিলে এটা স্বল্প মেয়াদে তো একটা ডিসরাপশন হয়েছে, কিন্তু মধ্যমেয়াদে বৈশ্বিক একটা মন্দাভাবের দিকে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। তবে এটা নির্ভর করবে, এখন তো আরো চীনে কিছুটা কন্টেন্ট হয়েছে, চীনের বাইরে এটা 70 দেশের মতো ছড়িয়ে গেছে, সেখানে এটা যদি আরো বাড়তে থাকে ব্যক্তি স্থায়িত্ব, তাহলে এটা একটা মন্দার দিকে চলে যাবে। আর এই যে মানুষে মানুষের যে যোগাযোগ, এটা যে ডিসরাপ্টেড হয়েছে, এটা আমাদের দেশে আমরা দেখছি, আমাদের এখানে 15-16 হাজার চীনা প্রকৌশলী শ্রমিক যারা কাজ করেন, সেখানে প্রায় অর্ধেক এখনো আসতে পারেন না লুনার হলিডেজ এর পরে। পদ্মা সেতুর মতো বড় আমাদের প্রকল্প, সেখানেও 1200 মধ্যে 300-400 জন এখনো আসতে পারেননি। তো এটার ফলে বিনিয়োগের উপরেও একটা নেতিবাচক প্রভাব পড়ছে। সবটা মিলে এটার একটা বৈশ্বিক মন্দার দিকে চলে যেতে পারে যদি এটা স্থায়িত্ব আরো বাড়ে।
হ্যাঁ, কারণ আমরা যেমন দেখছি যে প্রতিদিনই ব্রিটেনের অভ্যন্তরে যে বিমান চলাচল করে তাদের জাতীয় বিমান, সেখানেও বলা হচ্ছে যে একটা মন্দাবস্থা দেখা যাচ্ছে, তারা প্রায় মানে দেউলিয়া হতে চলেছে, এরকম একটা খবর। এবং বিশ্ব
এয়ারলাইন্স তো দেখলাম আজকে বিবিসি শুনছিলাম যে তারা অলরেডি দেউলিয়াত্ব ঘোষণা করেছে, এয়ারলাইন্স খুবই এফেক্টেড হয়েছে। আমাদের ঢাকা থেকেও যেসব ফ্লাইটস গুলো বিভিন্ন দেশে যায়, ব্যাংকক বা সিঙ্গাপুর, এগুলো সেখানেও আমরা দেখছি যে লোকজনের সংখ্যা কমে গেছে এবং ফ্লাইটের সংখ্যাও তারা কমাতে বাধ্য হয়েছে।
হ্যাঁ, কারণ বিশ্বব্যাপী বলা হচ্ছে যে 1,600,000 এরকম সংখ্যা ছাড়িয়ে গেছে যারা আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে, এবং মৃতের সংখ্যা যেটা এই পর্যন্ত যে মানে যাদের মারা যাওয়ার খবর পাওয়া গেছে 3,500 বিশ্বব্যাপী বলা হচ্ছে, এগুলো সব মিলিয়ে বিভিন্ন দেশে, এবং 80-টিরও বেশি দেশ এই সংক্রমণের শিকার হচ্ছে।
এবং অনেকেই আশঙ্কা করছেন যে সবশেষে যে অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী দেখা গিয়েছিল তার চেয়ে এবার অনেক বেশি ক্ষতি হতে পারে বিশ্ব অর্থনীতিতে, এবং তার লক্ষণ আমরা এরই মধ্যে দেখছি যে পুঁজিবাজারে ধস নেমেছে, বিমান পরিবহন খাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে, সেসব নিয়ে আমরা ভেঙে ভেঙে নিশ্চয়ই মুস্তাফিজুর রহমান আপনার কাছে আলোচনায় যাব। তার আগে আপা আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের
অধ্যাপক কবিরুল বাশার,
হ্যাঁ অধ্যাপক কবিরুল বাশার, তার কাছ থেকে শুনি যে উনি এখন কি বলবেন এই পরিস্থিতি সম্পর্কে।
জি কবিরুল বাশার, আমরা মূলত আপনার কাছ থেকে একটু জানতে চাই করোনা ভাইরাস কিভাবে প্রতিরোধ করা সম্ভব, এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, অনেক ধরনের আলোচনা আমরা এর মধ্যে করেছি। আপনি একজন কীটতত্ত্ববিদ হিসেবে আমাদের কি সংযুক্ত তথ্য দিতে পারেন যে আমরা আর কি কি করতে পারি, কিভাবে করোনা ভাইরাস থেকে নিজেদের একটু সুরক্ষা দিতে পারি, তারপর নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে জানব বাংলাদেশের সেই প্রস্তুতি রয়েছে কিনা। শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই আমরা কি করতে পারি আর।
ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে একটি মানে উপযুক্ত বিষয়ে সমসাময়িক বিষয়ে আলোচনা তুলে ধরার জন্য। প্রথমে বলে রাখি যে আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জেনেছেন যে করোনা ভাইরাস একটি প্রাণীবাহিত ভাইরাস বা এটিকে জুনোটিক ডিজিজ বলা হয়। বিভিন্ন প্রাণীর মাধ্যমে পৃথিবীতে বিভিন্ন সময়ে এটি ছড়িয়েছে বিভিন্ন ভাবে, এবং এবছর 2019 সালে যেটি ছড়িয়েছে, যেটিকে আমরা এখন COVID-19 বলছি, সেটিও কোন একটি প্রাণীর মাধ্যমে ছড়িয়েছে বলে ধারণা করা হয়। এখন মূল বিষয়ে আসা দরকার যে আসলে করোনা ভাইরাস এর ঝুঁকিতে বাংলাদেশ কতটুকু রয়েছে। যুক্তরাষ্ট্র এটিকে 25তম রিস্ক কান্ট্রি হিসাবে বাংলাদেশকে ঘোষণা করেছে, এবং চীনের বাংলাদেশের রাষ্ট্রদূত উনিও বাংলাদেশ এর বিষয় নিয়ে প্রস্তুতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। কি কারণে বাংলাদেশ আসলে আমাদের জন্য রিস্কের বিষয়, তার বিশেষ কিছু কারণ রয়েছে। তার মধ্যে হচ্ছে স্থানীয় এবং বিশ্ব অর্থনীতির খুব কাছাকাছি বাংলাদেশ অবস্থান করে। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে বিশ্বব্যাপী শ্রমিকদের একটি অবাধ চলাচল রয়েছে, এবং বাংলাদেশের প্রচুর শ্রমিক বিদেশে কাজ করে। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের ফ্লাইট চলাচল করে, বিশেষ করে চীন, ইতালি এবং সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া, যে দেশগুলোর সাথে করোনা ভাইরাসের এখন বেশ সংকট আমরা দেখছি, সেই দেশগুলোর সাথে বাংলাদেশের যোগাযোগ খুব র্যাপিড হয়। আর বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, যার সাথে আমাদের প্রচুর ল্যান্ডপোর্ট রয়েছে এবং আমাদের বাংলাদেশের বেশ কিছু সিপোর্ট রয়েছে, এই বিষয়গুলো আমাদের বাংলাদেশের জন্য এখন একটি সতর্ক বা ঝুঁকির কারণ। এখন এই জায়গাগুলোতে আমাদের আসলে সতর্কতাটা কতটুকু রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা বিমানবন্দর এবং স্থলবন্দর এবং সিপোর্ট গুলোতে আমাদের বিশেষ সতর্কতা ব্যবস্থা নেওয়া জরুরি। আর যে বিষয়টি আপনি বলছিলেন যে আসলে আমাদেরকে কি করা উচিত, বাংলাদেশে একটি জনবহুল দেশ এবং দুর্বল স্বাস্থ্য কাঠামোর দেশ বলে আমরা জানি। এত জনবহুল একটি দেশে এবং এত জনবহুল একটি নগরীতে আসলে যদি করোনা ভাইরাস প্রবেশ করে, তাহলে আমাদের জন্য আসলেই সংকট এবং আমাদের ম্যানেজ করা খুব কঠিন হবে। যেই কারণে যেসব বিষয়ে বা যেসব মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়, ইতিমধ্যে আমরা হয়তো অনেকেই জেনেছি যেটি বাতাসের মাধ্যমে ছড়াতে পারে, হাঁচি কাশি মাধ্যমে ছড়াতে পারে এবং ইভেন কি সংস্পর্শের মাধ্যমেও ছড়াতে পারে, সেই বিষয়গুলো থেকে আমাদেরকে একটু দূরত্ব মেনটেন করা, জনসমাগম স্থানে এই মুহূর্তে কম যাতায়াত করা, IDCR যেটা ঘোষণা করেছে যে হ্যান্ডশেক করা অথবা কোলাকুলি করা, এই বিষয়গুলো থেকে একটু দূরে থাকা, এবং সেলফ কোয়ারেন্টাইন, যেটা কোনো মানুষ যদি মনে করে যে সে হাঁচি কাশি বা ঠান্ডা দ্বারা আক্রান্ত হয়েছে, সে নিজেই 2-14 দিন নিজেকেই অবজারভেশনে রাখতে পারে, নিজেই একটু আইসোলেশনে থাকতে পারে। শুষ্ক মৌসুমে এমনিই মাস্ক ব্যবহার করা ভালো, মাস্ক ব্যবহার করা যেতে পারে, হাত এবং শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিশেষ করে সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে যদি হাত ধোয়া সম্ভব হয় তাহলে সেই ব্যাপারগুলোকে মেইনটেইন করা, বিশেষ করে ঘর এবং তার পোশাক সেইগুলো পরিচ্ছন্ন জীবনযাপন করা আসলে এই মুহূর্তে আমাদের জন্য
জি কবিরুল বাশার, আমরা আপনার কাছে আবারও আসব এবং কিছু কিছু আমরা একটু এখন অস্ট্রেলিয়া এবং সৌদি আরব এই দু জায়গা থেকে ঘুরে আসব এবং তারপর আপনার কাছে আরো কিছু বিষয় নিয়ে ফিরব। আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহবুব শারক। মাহবুব শারক, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমরা দেখছি সংবাদ মাধ্যমে অস্ট্রেলিয়ার অনেক দোকানপাটে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, মানুষজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন না, এমন অনেক ধরনের তথ্য আমরা দেখছি। এবং আমরা এখন পর্যন্ত জানি যে অস্ট্রেলিয়াতে একজন মারা গিয়েছেন। জি, সব মিলিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কি দেখছেন মাঠ পর্যায়ে অস্ট্রেলিয়াতে, এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কি কোনো ধরনের আতঙ্ক, কোনো ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন?
ধন্যবাদ তহিদুল ইসলাম। আপনাকে যদি একটু বলি যে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত করোনা ভাইরাসে দুইজনের মৃত্যুর খবর, কারণ গত বুধবার সম্ভবত আরো একজন সর্বশেষ মারা গেছেন, এই জন্য মনে হয় আপনাদের কাছে তথ্যটি
এখনো পৌঁছে।
দুইজন মারা গেছেন এতে আক্রান্ত হয়ে, এবং আক্রান্ত হয়েছেন অন্তত 50 জন, এবং এর মধ্যে 22 জন রয়েছেন যারা থাকে নিউ সাউথ ওয়েলস এ, মানে সিডনি যে রাজ্যের অবস্থিত সেই প্রদেশে। আপনারা জানেন যে অস্ট্রেলিয়া আসলে একটি শক্তিশালী স্বাস্থ্য নিরাপত্তা কাঠামো রয়েছে, যখনই করোনা ভাইরাস বিশেষত চীনে ছড়িয়ে পড়ে তখন থেকেই কিন্তু অস্ট্রেলিয়া সরকার কোনোভাবেই যাতে এই রোগের প্রাদুর্ভাব অন্তত অস্ট্রেলিয়া না ঢুকে সেই জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। এর ফল হিসেবে আপনি দেখবেন এই বিশেষত আমি যে জায়গাটিতে যে প্রদেশে থাকি সেটি কি বলে ভিক্টোরিয়া, মেলবোর্ন তার রাজধানী, এবং তাতে দেখবেন মেলবোর্নে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সব বিশ্ববিদ্যালয়ে মূলত প্রায় 80% ছেলে মেয়ে আসে চীন থেকে। এর বাইরে যে পূর্ণ জনগোষ্ঠী রয়েছে ভিক্টোরিয়াতে, সেই ভিক্টোরিয়াতে 40% রয়েছে চীন থেকে আসা মানুষ, মানে চীনের বংশোদ্ভূত। তো মোটামুটি আমরা যদি এখানে যে চীনের সাথে যেহেতু ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, ব্যবসা বাণিজ্য, মানুষের মানুষের যোগাযোগ, যাতায়াত সব ধরনের মধ্য দিয়ে কিন্তু এই অস্ট্রেলিয়ায় এই রোগের প্রাদুর্ভাব হওয়াটা খুব অস্বাভাবিক ছিল না, কিন্তু সেটিকে নানানভাবে সামাল দেওয়ার চেষ্টাটা করেছে সরকার। কিন্তু যে কারণে জনজীবনে যে খুব বেশি একটি প্রভাব আছে সেটি কিন্তু এখনো দৃশ্যমান নয়। কিন্তু গত দুদিন আগে হঠাৎ করেই যখন বিশেষত হাত ধোয়ার যে স্যানিটাইজার এবং টিস্যু পেপারের যখন কথা বলা হয়েছিল, উঠেছিল যে এই যে দুইটি জিনিস
পাওয়া যাচ্ছে না,
টিস্যু, হ্যান্ড টিস্যু, টয়লেট টিস্যু এবং হ্যান্ড স্যানিটাইজার, যেটি অস্ট্রেলিয়া চীন থেকে আমদানি করে, সেটি কিভাবে আমদানি করবে বা আমদানি বন্ধ করে দিবে কিনা, সেরকম একটি আলোচনা কিন্তু উঠেছিল। এরপর থেকেই গত 2 দিনে দেখা গেছে, আমি নিজেও ব্যক্তিগত ভাবে দেখেছি, অনেক দোকানে টিস্যু পাওয়া যাচ্ছিল না, টয়লেট টিস্যু, কারণ এখানে জানেন যে টয়লেট ব্যবহারের বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম। এইখানে যেমন পানির ব্যবহার কম, সেই কারণে টিস্যু ব্যবহার বেশি, সেই কারণে কিন্তু টিস্যু মানুষজন স্টোর করা শুরু করলো দোকান থেকে কিনে। এবং এর মধ্যে কিন্তু বড় বড় যেসব দোকানপাট রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে একজন কাস্টমার একবারে আসলে 4টির বেশি টিস্যু নেওয়া যাবে না, হ্যান্ড স্যানিটাইজারের দাম কিন্তু এর মধ্যে বাড়তে শুরু করেছে।
আর প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের প্রস্তুতি যদি সংক্ষেপে একটু আমাদের জানান।
সংক্ষেপে যদি বলি, প্রবাসী বাংলাদেশিরা উদ্বিগ্ন, এখন পর্যন্ত উদ্বিগ্ন তারা, তারা দেখছেন সিচুয়েশন, কিন্তু সেইভাবে যে প্রতিরোধমূলক ব্যবস্থা সবটুকু যে বাঙালিরা নিচ্ছেন সেটি না, কিন্তু সর্বত্র এটি নিয়ে আলোচনা যে আসলে কি হতে যাচ্ছে, কি হবে, তবে তারা কতখানি সতর্কমূলক ব্যবস্থা নিবেন সেই নিয়ে কিন্তু তাদের এক ধরনের প্রস্তুতি, নানান পরিবারে পরিবারে আলোচনা হচ্ছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি অন্তত। সুতরাং বলা যায় যে আরো যদি প্রভাব বাড়তে থাকে তখন হয়তো প্রস্তুতির বিষয়টি আসবে, যদিও এখনো অস্ট্রেলিয়ায়
মাহবুব শারক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন অনেক রাত সেখানে, তারপরও আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, নিশ্চয়ই আমরা সামনে অন্য কোন অনুষ্ঠানে আপনার সঙ্গে সংযুক্ত হবো, তখন আরো বিস্তারিত জানবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই সৌদি আরবে, সেখানে রয়েছেন সৈয়দ আনিসুর রহমান, তিনি একজন প্রবাসী বাংলাদেশি। আনিসুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনি যদি আমাদেরকে একটু জানান যে সৌদি আরবে এখন পর্যন্ত আপনারা কতজনের মারা যাওয়ার কোন খবর পেয়েছেন কিনা, কতজন সংক্রমণ হয়েছে এমন কোন তথ্য আপনাদের কাছে আছে কিনা, প্রবাসী বাংলাদেশিরা সেখানে কি করছে, কি প্রস্তুতি নিচ্ছে,
সৌদি সরকারি বা কি ব্যবস্থা নিচ্ছেন সেটা সম্পর্কে আমরা জানতে চাই।
জি,
সৌদি সরকার অনেক ব্যবস্থা নিয়েছেন, আর এ পর্যন্ত যেটা জানা গেছে যে পাঁচজনকে করা হয়েছে। এরা সবাই ইরান থেকে এসেছিলেন বাহরাইন হয়ে, এবং এরা গোপন করেছিলেন যে তারা ইরানে গিয়েছিলেন। তো এই জন্য সৌদি সরকার সবাইকে জানিয়েছে এবং একটা টেলিফোন সেল খুলেছে, নাম্বার হচ্ছে 737। কেউ যদি গত দুই সপ্তাহের মধ্যে ইরান গিয়ে থাকেন তারা যেন এটা কর্তৃপক্ষকে জানান, যাতে করে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। আর আপনারা সবাই জানেন পত্রপত্র থেকে এসেছে, এবং সেটা হচ্ছে যে মক্কা মদিনায় একটু টেম্পোরারি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ট্যুরিস্ট ভিসা যারা আসার কথা ছিল সেটাও আপাতত বন্ধ।
মানে ওমরা করতে যারা যাবে, ওমরা করতে যাবে, ওমরা করতে যাওয়াটা বন্ধ
টেম্পোরারি। আর কিন্তু সুখের খবর হচ্ছে যে আজকে মক্কায় জুমার নামাজ হয়েছে, এবং সেখানে ইমাম সাহেব যে খুতবা দেন শুক্রবার, সেখানে করোনা ভাইরাসের কথা বলেছেন। এবং এই যে আপাতত যে মক্কা মদিনা একটু রেস্ট্রিক্ট করা হয়েছে এটাকে জাস্টিফাই করার জন্য উনি, এবং এটা যে শরিয়া কম্পেটিবল এবং শরিয়াতে এটা রয়েছে তাও উনি বলেছেন।
আচ্ছা,
সেখানে তিনি কি কোন আহ্বান বা পরামর্শ জানিয়েছে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের কাছে?
ওটা যে নর্মাল, যেটা যে সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হয়, এবং উনি আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন যে মানুষ যখন সীমা লঙ্ঘন করে, মানুষ যখন বিভিন্ন অন্যায় কার্যকলাপ এবং অপরাধে জড়িয়ে পড়ে, তখন আল্লাহ এভাবে শাস্তি দিয়ে থাকে। তো সেজন্য আমরা আল্লাহর কাছে এর জন্য আমরা প্রার্থনা করতে পারি, এবং এই রোগ মুক্তি থেকে তাকিয়েছি আমরা।
এবং আপনারা আপনারা ওখানে যারা রয়েছেন প্রবাসী বাংলাদেশি সহ যারা রয়েছে, তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ঠিকঠাক ভাবে কিনতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে?
হ্যাঁ, এগুলো ঠিকঠাক কিনতে পারছেন, এখানে কোনো ধরনের
আপনাদের
ওই ধরনের কোনো প্যানিক সৃষ্টি হয়নি।
আচ্ছা, আপনাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, মানে এক শহর থেকে আরেক জায়গায় যাতায়াত, এইসব কোনো কিছু বিধিনিষেধ এসেছে বা আপনারা কোনো বাধাগ্রস্ত হচ্ছেন?
জি, সৈয়দ আনিসুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আপা, আমরা একবার একটু সরাসরি বাংলাদেশে আবার যাই।
ধন্যবাদ,
ধন্যবাদ। হ্যাঁ, বাংলাদেশে আমরা যাব, তারপরে খুলনার বিষয়টা আছে।
জি, কারণ আমরা দেখেছি যে মংলা সমুদ্র বন্দরে তিনজন ফিলিপাইনের নাবিক, তাদেরকে সন্দেহে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত জানার জন্য এখন যাচ্ছি খুলনার স্থানীয় সাংবাদিক রাফিউল ইসলাম টুটুলের কাছে। টুটুল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, যে বিষয়টা বলছিলাম যে তিনজন নাবিককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে?
এ ব্যাপারে সর্বশেষ তথ্য হচ্ছে, আমি একটু আগেই কথা বলেছি মংলা পোর্টের যে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুফিয়া খাতুনের সাথে, তিনি জানিয়েছেন যে আসলে চার মার্চ ইন্দোনেশিয়া থেকে একটি জাহাজ এসেছে, সেখানে তিনজন তাদের কাছে নিয়মিত চেকিং, এটা মানে পোর্টে জাহাজ ঢুকিয়ে স্বাস্থ্য পরীক্ষা হয়, সেখানে তিনজন নাবিকের চর ধরা পড়েছিল, সেটি তখন ছিল 100-এর কাছাকাছি। আসলে সেটি সন্দেহই করা হয়েছে, কিন্তু উনি আমাদেরকে জানিয়েছেন ডাক্তার সুপ্রিয়া ঠাকুর যে করোনার যে সিম্পটম গুলো, লক্ষণ গুলো, সেগুলো তাদের মধ্যে পাওয়া যায়নি। তারপরেও যেহেতু জ্বর, এই জন্য তাকে আসলে হাসপাতালেও ভর্তি করা হয়নি, ওই জাহাজেই রেখে দেওয়া হয়েছে।
জাহাজে তিনটি পৃথক কামরায় রাখা হয়েছে। আচ্ছা, তো তাদের করোনা ভাইরাসের কোন সংক্রমণের কথা জানা যায়নি, এমনি মানে সর্দি জ্বর বা এই ধরনের কিছু হয়েছে?
না না, করোনা ভাইরাসের কোন মানে লক্ষণ পাওয়া যায়নি, যেহেতু জ্বর এসেছে এবং জ্বরের কারণে তাদেরকে আলাদা ভাবে রাখা হয়েছে এবং আজকে সেই জ্বরটা আরো কম, 100 কম। এই জন্য করোনার কোন মানে লক্ষণও নাই, সম্ভাবনা কম আছে আর কি।
জি,
তার মানে বাংলাদেশে এই পর্যন্ত করোনা ভাইরাসের কোন কারো আক্রান্ত হওয়ার খবর তো কোথাও আমরা দেখছি না।
না না, সুনির্দিষ্ট ভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত কারো করোনা ভাইরাস হয়েছে বা পাওয়া গেছে এরকম কোন তথ্য এখনো আসলে পাওয়া যায়নি।
যাই হোক, আপনি তো খুলনায় আছেন, কিন্তু এমনি আমরা যা শুনছি যে অনেকে হয়তো এখনো চীন থেকে যাচ্ছেন বাংলাদেশে, সেটা কি সে বিষয়ে আপনি কিছু জানেন? চট্টগ্রাম বিমানবন্দরে বলা হচ্ছে যে চীন থেকে এখনো মানুষজন যাচ্ছেন বাংলাদেশে।
পদ্মা সেতুতে একজন প্রকৌশলী যিনি চায়না থেকে এসেছেন ছুটিতে, উনি চাইনিজ প্রকৌশলী, উনিও ওনার সাথে কথা হয়েছিল আমার, উনি জানিয়েছেন যে ওনাকেও 14 দিন বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং তার কোন ভাইরাস ধরা পড়েনি এবং এখন সে নিয়মিত ভাবে কাজ করছে ওই পদ্মাসেতু এলাকাতে।
এবং টুটুল, আমরা জানি, আমরা জানি যে একটি স্থল বন্দর রয়েছে বেনাপোল স্থল বন্দর, সেখানে কি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে? যারা ভারত থেকে আসছে বা অন্য দেশ থেকে ভারতে এসে ভারত থেকে বাংলাদেশে আসছে, তাদের কোনো ধরনের পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে?
হ্যাঁ, তাহলে তো বাংলাদেশে যে আমাদের যে বেনাপোল বন্দর খুলনা থেকে কাছাকাছি, এখানেও কিন্তু আসলে ওইভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না। যেমন গত 2 দিন আগেই আমাদের এক সহকর্মী,
হ্যালো, লাইনটা বোধহয় কেটে গেছে,
হ্যালো,
উনি জানিয়েছেন যে আসলে ওখানে ওই ধরনের কোন ধরনের পরীক্ষা ব্যবস্থা করা হচ্ছে না। পরীক্ষা নিরীক্ষা যেভাবে শোনা যাচ্ছে বা বলা হচ্ছে বাস্তবিক কিন্তু বন্দরগুলোতে আসলে ওইভাবে স্ক্রিনিং এর কোন ব্যবস্থা দেখা যাচ্ছে না আসলে।
যেমন আচ্ছা, আপনি একজন সাংবাদিক, আপনাকে এই জন্য জিজ্ঞেস করছি যে আপনারা তো শুনছেন যে অনেক সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে কোনো বাইরে থেকে যারা যাচ্ছেন, বিদেশ থেকে যারা যাচ্ছেন, যে দেশ থেকে আসবেন সেটা একটা সার্টিফিকেট নিয়ে আসবেন যে আপনার করোনা ভাইরাসের কোনো লক্ষণ নাই, আপনি করোনা ভাইরাস মুক্ত। কিন্তু কথা হচ্ছে যারা বিভিন্ন দেশ, ধরেন যদি আমি এই যুক্তরাষ্ট্র থেকে যাই, আমি তো সোজা বাংলাদেশে চলে যাব না ফ্লাই করে, আমাকে মাঝে 2-3টে দেশ বা অন্তত পক্ষে 2টো দেশ পার হয়ে যেতে হবে, এবং বিমানে কিন্তু সংক্রমণের যে আশঙ্কা সেটা সবচাইতে বেশি বলা হচ্ছে, কারণ 12-13 ঘন্টা বিমানের মধ্যে বসে থাকবো এবং সেখানে তার আগে যারা বসেছেন যেখানে যেখানে বিমানটি গেছে সেখান থেকে কি সংক্রমিত হওয়ার সম্ভাবনা কতটুকু ছিল সেটা কারো জানা নেই। তো তারপর যিনি যাবেন সার্টিফিকেট তার দেশ থেকে নিয়ে সেখানে গিয়ে পৌঁছলে কি দাঁড়াবে?
আমরা এই বিষয়টা একটু কবিরুল বাশার তার কাছ থেকে জেনে নেই, কীটতত্ত্ববিদ, তিনি কি মনে করেন?
হ্যাঁ, তা তো জানবই, কিন্তু টুটুল যেহেতু সাংবাদিক,
জি,
তার মতামতটা কি আমি জানতে চাচ্ছি, সাংবাদিক মহলে কি শুনছেন?
জি, এটি আসলে আমি আগেই বলেছি যে আমরা আসলে শুনছি বা আমরা হয়তো বলছি বা নিজেদেরকে হচ্ছে যে খুবই স্কিল হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে সরাসরি দুজনের সাথে কথা বলেছি যারা একজন ঢাকা এয়ারপোর্ট থেকে বাংলাদেশ প্রবেশ করেছে এবং বেনাপোল থেকে। ব্যক্তিগত ভাবে দুজনের সাথে আমি কথা বলেছি, দুজনই বলেছে যে তেমন কোনো কিছুই চোখে পড়ছে না যে একজন বিদেশি বা বাংলাদেশের বাইরে কেউ আসলে এই করোনা ভাইরাস সম্পর্কে বা এটা শনাক্তকরণে ব্যবস্থা
দেওয়া হয়েছে
সেরকম চোখে কিন্তু পড়ছে না।
আচ্ছা আচ্ছা,
আপনাকে অসংখ্য ধন্যবাদ টুটুল আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আপা, আমরা আবার একটু আমাদের দুজন বিশ্লেষকের কাছে ফিরে যাই।
হ্যাঁ, তার আগে আমি শ্রোতা দর্শকদের বলে দিই যে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকেন, সরাসরি যদি টেলিফোন করতে চান স্টুডিওতে করতে পারেন 2026193062 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন, আর ফেসবুকে তো লিখতেই পারেন, মন্তব্য আমরা আলোচনা করতে পারি।
জি, আপা আমরা একটু যাই অধ্যাপক মুস্তাফিজুর রহমান আপনার কাছে। আমরা যেমনটা বলছিলাম যে শুরুতেই যে আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি নানা ধরনের ক্ষতি বিশ্ব অর্থনীতিতে, একটি ছোট্ট তথ্য, করোনার কারণে আকাশপথে অর্থাৎ পরিবহন খাতে ক্ষতি হয়েছে $11,300 কোটি।
পুঁজিবাজার পর্যন্ত, মানে আজকে একটু আগে পর্যন্ত,
জি, পুঁজিবাজারে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে ধস নেমেছে করোনা ভাইরাসের কারণে, এবং অনেকে বলছেন যে শুধু করোনা ভাইরাস নয়, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতিও খানিকটা দায়ী। সব মিলিয়ে পুঁজিবাজার এবং পরিবহন খাত সহ বিশ্ব অর্থনীতি, আপনি কি মনে করেন আজ পর্যন্ত আমরা যা দেখছি সামনের দিনগুলোতে আরো খারাপ অবস্থায় যাচ্ছে?
হ্যালো
হ্যালো, অধ্যাপক মুস্তাফিজুর রহমান আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো
অধ্যাপক মুস্তাফিজুর রহমান, আপনি আছেন কি সঙ্গে? আমার মনে হয় লাইনটা কেটে গেছে।
জি, আমরা আবার
সংযোগের চেষ্টা
করব। কবিরুল বাশার কি শুনতে পাচ্ছেন?
আচ্ছা,
আমরা তাহলে কবিরুল বাশার তার কাছ থেকে একটু ব্যাখ্যা নিয়ে তারপর ফিরে আসি। আমরা দেখলাম যে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছে যে 10,000 মতো শয্যা প্রস্তুত করা হবে করোনা ভাইরাসে সামনে রেখে। তো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশের হাসপাতালগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী যদি যান, তাদেরকে যথাযথ ব্যবস্থায় রাখার মতো পর্যাপ্ত সুযোগ কি বাংলাদেশে রয়েছে?
আচ্ছা, গত 3রা মার্চ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে একটা মিটিং হয়েছিল, আন্তঃমন্ত্রণালয় যে বৈঠক, সেই বৈঠকে আমি ছিলাম, আমিও আমন্ত্রণ পেয়েছিলাম। সেই মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে যেটা জানিয়েছেন সেটি হলো, ঢাকায় 3টি হসপিটাল, বিশেষ করে কুইন্টিলা জেনারেল হসপিটাল, কুয়েত মৈত্রী হসপিটাল এবং ইনফেকশাস ডিজিজ হসপিটাল, এই 3টি হসপিটালকে করোনা ভাইরাস প্রস্তুত এবং মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেই হসপিটালগুলো টপ ফ্লোরকে তৈরি করা হচ্ছে করোনা ভাইরাস মোকাবেলার জন্য, সেটি তিনি আমাদেরকে ব্রিফিং করেছেন। এবং তিনি আরো বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের ন্যাশনাল পর্যায়ে একটি টেকনিক্যাল কমিটি হয়েছে, ডিস্ট্রিক্ট পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে একটি কমিটি এবং বিভিন্ন লেভেলে করোনা ভাইরাস মোকাবেলার জন্য কমিটি করা হয়েছে। এবং আমরা আরো তথ্য জেনেছি যে বাংলাদেশ সরকার $65 মিলিয়ন US এর একটি প্ল্যান তাদের রয়েছে, যদি করোনা ভাইরাস মোকাবেলা করতে হয় তাহলে তারা এতটুকু পরিমাণ অর্থের খরচ তারা করবেন, এরকম একটি বাজেটও আমাদের কাছে সেই দিন মিটিং এ তারা উপস্থাপন করেছেন। সেই ক্ষেত্রে যে ব্রিফিং এ থেকে আমরা যেটা জেনেছি বা যেটা বুঝতে পেরেছি যে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে। এখন একজন শিক্ষক বা গবেষক হিসেবে আমার যেটা অনুরোধ, সেটি যেন খাতা কলমেই প্রস্তুতি আকারে না থাকে, সেটি যেন আসলে বাস্তবে রূপান্তরিত হয়।
সেন্টার ফর পলিসি ডায়ালগের মুস্তাফিজুর
রহমান, জি মুস্তাফিজুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে?
হ্যালো,
জি, আমরা দুঃখিত, এর আগে আপনাকে
শুনতে পাচ্ছিলাম, কেটে গেছে, বিচ্ছিন্ন হয়েছে।
আমরা যেমনটা বলছিলাম যে আমরা দেখেছি যে এরই মধ্যে পরিবহন খাতে, অর্থাৎ আকাশপথের পরিবহন খাতে
11,000 আমার মনে হয় যে আপনি যে দুটো ক্ষেত্রে বলেছেন সেটা তো আছে, কিন্তু এটার সাথে কিন্তু ব্যবসা বাণিজ্য বিনিয়োগ খুবই সম্পৃক্ত। কারণ মানুষ যদি যোগাযোগ ব্যবস্থা যদি ডিসরাপ্টেড হয় তো তাহলে দেখা যায় যে এটার একটা প্রতিফলন আমরা দেখতে পাই, যে মানুষ তখন বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য যে যোগাযোগ সেটাতে এটার এফেক্ট হয়। তারপরে এই যে অনিশ্চয়তা হয়, সেই অনিশ্চয়তার কারণে বিনিয়োগ তখন তারা করতে চান না, সেটাই কিন্তু আমরা দেখছি। এবং এটা কেবলমাত্র যে তাৎক্ষণিক ব্যাপার তা না, কিন্তু এটার ফলে যেটা হচ্ছে সেটা হলো যে, যেমন যোগাযোগ যদি ডিসরাপ্টেড হয় তাহলে আগামীতে যে বিনিয়োগটা হবে বা আগামীতে যে একটা অর্ডার আসবে ব্যবসার, সেটার একটা কিন্তু সেটার উপরে এফেক্ট হয়। এবং যে কারণে আপনি যে বললেন যে শেয়ার মার্কেটে ডলার ওয়াইপ আউট হয়ে গেছে এই কয়েকদিনে, সেটা কিন্তু ওইটারই, ওই অনিশ্চয়তারই
একটা ধারাবাহিক ভাবে এটা মানে ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ক্ষেত্রে।
তবে এখানে আমার মনে হয় যে একটু আমাদের এটাও একটু বলা দরকার, সেটা হলো যে চীনে যেহেতু এটা কন্টেন্ট হয়েছে, আমরা যেটা দেখছি, যেমন বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখছি যে চীন থেকে যে এই যে মানুষজন আসা বন্ধ হয়ে গেছিল, যারা এখানে কাজ করছিলেন বিভিন্ন নির্মাণ প্রকল্পে, বা চীন থেকে আমরা যেসব র ম্যাটেরিয়াল এবং পার্টস যেগুলো আসা বন্ধ ছিল সেগুলো কিন্তু আবার আসা শুরু করেছে আমরা যেটা দেখছি। তো এবং আগামী 2 সপ্তাহের মধ্যে একটা নর্মালাইজড হবে বলে মনে হচ্ছে। এখন সবচেয়ে বেশি যেটা এখন গুরুত্বপূর্ণ যে বাইরে যেটা ছড়াচ্ছে, এবং
যেটা নাকি অধ্যাপক কবিরুল বাশারও বললেন যে বাংলাদেশের প্রস্তুতির কথা, বাইরের দেশগুলোতে এটা কতটা ছড়াবে এবং সেটাকে কন্টেইন করা যাবে কিনা তার উপরেই কিন্তু নির্ভর করবে যে মধ্যমেয়াদে এটার এফেক্টটা কি হবে। কারণ চায়নাতে কিন্তু এটা এটা অলরেডি কিছুটা কন্টেইন হয়েছে এবং চীনের কারণে ব্যবসা বাণিজ্যের যে নেতিবাচক ফলাফলটা আমরা দেখছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যে প্রশমিত হবে। সুতরাং সবটা মিলে কি দাঁড়ায় এটা এখন কিন্তু নির্ভর করবে
অন্য দেশগুলো
কন্টেন্ট করতে পারে।
হ্যাঁ, চীন যদি তার আবার ব্যবসা বাণিজ্য গুলো স্বাভাবিক করে নিয়ে আসার প্রচেষ্টা এগিয়ে যায় তাহলে অন্য দেশগুলো কি ব্যবস্থা নিল সেটার উপরে তো প্রভাব পড়বে।
জি আপা, এবার আমরা একটু ঘরের খবর দিই।
হ্যাঁ, ঘরের খবর দাও। আর আমার মনে হয় যে
ক্যালিফোর্নিয়ায় রাজীব রয়েছে, তো আমাদের যুক্তরাষ্ট্রের কি অবস্থা সেটি জানার জন্য আমরা এখন
যুক্তরাষ্ট্রে কিন্তু বাড়ছে, এই সংখ্যা বেড়ে চলেছে।
জি, আমরা এখন যাচ্ছি ক্যালিফোর্নিয়ায় আমাদের সংবাদদাতা আবু নাসের রাজীব তার কাছে। আবু নাসের রাজীব, আপনি শুনতে পাচ্ছেন?
জি, আমি শুনতে পাচ্ছি।
জি, আমরা গতকালই শুনেছি আপনাদের ওখানে জরুরি অবস্থা ঘোষণার কথা এবং সব মিলিয়ে এখন সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন?
তার আগে আমি বলে নিই যে মেরিল্যান্ডে, রাজীব নিশ্চয় শুনেছেন যে মেরিল্যান্ড রাজ্যে সেখানে কিন্তু শহরতলিতে তিনজনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আমাদের কাছে আপা সব তথ্যই রয়েছে কিন্তু প্রতি মুহূর্তেই আসলে সংক্রমণের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, যে কারণে
পরিবর্তন হয়ে যাচ্ছে।
তথ্যগুলো থাকার পরও আমরা এখন আর বলছি না,
সেগুলো সম্ভব নয়। যেমন বললাম যে 1,00,000-এর উপরে 80টি দেশের ছড়িয়েছে, তারপরে মৃত্যুর সংখ্যা যেটা আমরা বলেছিলাম আগে শুরুতে 3,500 ছাড়িয়ে গেছে এখন। তো রাজীব,
জি আপা এবং তাহির, আপনি আপনারা যেরকম বলছিলেন যে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে, আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, ক্যালিফোর্নিয়া তো একই অবস্থা। আপনারা জানেন যে দুদিন আগে প্রথম ক্যালিফোর্নিয়াতে একজন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান, গতকালকে আরেকজন মারা গেছেন। এটা নিয়ে মোট দুজন এখন মারা গেলেন করোনা ভাইরাসে। এবং আমরা যেটা দেখছি যে করোনা ভাইরাসে স্পেশালি যারা এখন পর্যন্ত 60 জনের বেশি মানুষ ক্যালিফোর্নিয়াতে আক্রান্ত হয়েছেন এবং এদের বেশিরভাগই হচ্ছে সান ফ্রান্সিসকো এলাকা এবং তার আশপাশে যে সমস্ত কাউন্টি রয়েছে সেখানে আক্রান্ত হচ্ছেন। তবে একটা অ্যালার্মিং তথ্য আমি আপনাদের জানাতে চাই যে এই যে 60 জন মানুষ আপনার আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত, পুরো ক্যালিফোর্নিয়া স্টেটে আপনারা জানেন যে প্রায় 4 কোটি মানুষ বাস করে, এই 4 কোটি মানুষের মধ্যে মাত্র 700 জনকে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে এবং 700 জন পরীক্ষার মধ্যে 60 জন আক্রান্ত হয়েছেন। তার মানে যাদেরকে পরীক্ষা করা হচ্ছে তাদের প্রায় 9% কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আরেকটা বিষয়, আজকে লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকার একটি খবরে আমি পড়ছিলাম যে ক্যালিফোর্নিয়া সহ পুরো যুক্তরাষ্ট্রে যে সমস্ত আপনার কিট বলা হয়েছে টেস্টিং কিট দিয়ে, হ্যাঁ জি, এটা পরীক্ষা করা হয় সেটার একটা সংকট রয়েছে। এবং যুক্তরাষ্ট্রের যে সংগঠনটি, যে সংস্থাটি এই ধরনের রোগ বালাই নিয়ে কাজ করে সে সংস্থাটির নাম হচ্ছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, CDC। তারা এখন পর্যন্ত পুরো যুক্তরাষ্ট্রে 1,00,000-এর মতো টেস্টিং কিট সরবরাহ করার ক্ষমতা রাখে বলে জানিয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন এটা খুবই অপ্রতুল একটা সংখ্যা। আরেকটি তথ্য হচ্ছে যে গতকালকে লস অ্যাঞ্জেলেসে যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস রয়েছে সেখান থেকে একটা অ্যাডভাইজরি দেওয়া হয়েছে, সেখান থেকে কিছু উপদেশনামা ইমেলের মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে জানানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় যে সমস্ত রাজ্য রয়েছে সেখানকার কেউ যদি মনে করেন যে তারা এই ভাইরাসে আক্রান্ত, তারা যেকোনো সময় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে যে বাংলাদেশ কনস্যুলেট অফিস রয়েছে সেখানে তারা যোগাযোগ করতে পারে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তাদেরকে সহযোগিতা করা হবে বলে সেই অ্যাডভাইজরিতে বলা
হয়েছে।
জি, আবু নাসির রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপা, আমরা এই অনুষ্ঠানটি মূলত রেডিওর পাশাপাশি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে, সেক্ষেত্রে
অনেক
দর্শক রয়েছে, আমরা কয়েকটা নাম বলে তারপর, জি, আমাদের সঙ্গে যেসব শ্রোতারা রয়েছে আমি নিজ থেকেই নাম পড়া শুরু করছি। একজন হচ্ছেন আনোয়ার সাদাত, আবুল কাশেম, শফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ মাজেদ, আতিউর রহমান, মানুষ রায়, শঙ্কর হালদার, মশিউর রহমান, লিয়াকত চৌধুরী, শরীফ মুজিব, অনেক অনেক নাম। আপা, পড়তে গেলে অনেক সময় যাবে, তাদের অনেক ধরনের প্রশ্ন ছিল। আমরা আশা করছি আমাদের
আমরা যে আলোচনা করলাম আজ সেই আলোচনার মধ্যেই তারা আশা করছি যে তারা তাদের প্রশ্নের জবাব পেয়ে গেছেন, এবং যদি না পেয়ে থাকেন তাহলে আমাদের কাছে ইমেল পাঠাবেন। আর আগামী তো কয়েকদিনে তাহিদ আমরা আলাপন, হ্যালো ওয়াশিংটন সব কিছুতেই, তাছাড়াও আমাদের অনুষ্ঠানেও এই করোনা ভাইরাসের সবশেষ খবর নিয়েই আলোচনা করব। কারণ যুক্তরাষ্ট্রে শুধু নয়, অন্যান্য দেশেও কিন্তু এই মৃত্যুর হার বলবো, সংক্রমণ হওয়ার হার এবং পরিস্থিতি যে পাল্টে যাচ্ছে সে সবকিছুই অনেক, মানে আমরা এই মুহূর্তে হয়তো বলছি কিন্তু এই মুহূর্তে হয়তো আরো দশজন সংক্রমিত হচ্ছে আর প্রাণহানির সংখ্যা হয়তো সেইভাবে বেড়ে যাচ্ছে।
আমরা শেষ করবো, আমাদের হাতে মাত্র মিনিট দুয়েক সময় আছে। মুস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে একটি প্রশ্ন, সেটি হচ্ছে করোনা ভাইরাস আতঙ্ক যেমন রয়েছে, একই সঙ্গে মানুষ অর্থনৈতিক দুশ্চিন্তাও তাদের পেয়ে বসছে। সব মিলিয়ে খুব ক্ষুদ্র পর্যায় থেকে বৃহৎ পর্যায় পর্যন্ত অর্থনীতি মন্দার জন্য কি প্রস্তুতি নেওয়া উচিত আমাদের?
হ্যাঁ, আমার মনে হয় যে সংক্ষেপে যদি বলি যে চীনের উপরে তো একটা নির্ভরশীলতা আমাদের হয়েছেই, কিন্তু আমাদের যে সাপ্লাই চেইন যেগুলো আছে এগুলোকে আরো একটু বিস্তৃত করা আমাদের দরকার মনে হয়। তবে এটার একটা কষ্টও আছে, চীন থেকে আমরা বেশি আমদানি করছি উত্তরোত্তর, এটার একটা বড় কারণ হলো আমরা সেটা সস্তায় এবং সাশ্রয়ী ভাবে আনতে পারি, অন্য দেশ থেকে আনতে গেলে হয়তো কষ্ট একটু বেশি পড়বে। তবে এখানে দুটো জিনিস আমাদের হয়তো একটু এখান থেকে শিক্ষণীয়, একটা যেটা সেটা হলো সাপ্লাই চেইনটাকে বিস্তৃত কিভাবে করে আর একটু ডাইভার্সিফাই করে, আর দ্বিতীয় হলো যে ইনভেন্টরি ম্যানেজমেন্টটাকে আরো একটু হয়তো আমাদের ভালো করতে হবে। তবে এখানে আরো একটু যেটা আমি একটু ইতিবাচক দিয়ে শেষ করতে চাই সেটা হলো যে এখন যেটা দেখা যাচ্ছে যে বিশ্বের অনেক কিন্তু বাইং হাউস বলি বা সাপ্লায়াররা বলি তারা কিন্তু চীন থেকে ডাইভার্সিফাই করতে চাচ্ছেন, চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি বলা হয় এটাকে। সেই সুযোগটা ইতিমধ্যে আমরা দেখছি যে ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড নিচ্ছে, সেই সুযোগটা বাংলাদেশ যাতে নিতে পারে সেই স্ট্র্যাটেজিক ভিশনটাও আমাদের থাকা উচিত।
হ্যাঁ, অবশ্যই আপনি খুব ভালো কথা বলেছেন, কারণ সারা বিশ্ব থেকে তো আমরা দেখি যে চীনের উপরে অনেক অনেক নির্ভর করে, বিশ্বের অর্থনৈতিক বাজার বলুন, রপ্তানি আমদানি সব ক্ষেত্রেই, মানে অর্থনীতির ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে সবকিছুতেই একটা মানে সেফটি পিন কিনতে হলেও চীনের কথা ভাবতে হয়, এরকম অনেক দেশ আছে, অনেক জায়গা আছে, তো সেটা কিছুটা নির্ভরশীলতা কমাতে হবে।
জি আপা, আমাদের হাতে একদমই সময় নেই, যদি আমরা আজকে অনুষ্ঠান শেষ করি।
হ্যাঁ, অনুষ্ঠান শেষ করি, কিন্তু ওদিকে অধ্যাপক কবিরুল বাশার কি ছিলেন লাইনে?
কবিরুল বাশার, আপনি কি রয়েছেন লাইনে?
হ্যালো,
জি
জি
আছি।
আপনি সবশেষে খুব সংক্ষেপে যদি কিছু বলেন 30 সেকেন্ডের মধ্যে।
সংক্ষেপে বলতে চাই যে আসলে এই যে রোগটি, এই রোগটি ম্যানেজমেন্ট করা খুব সহজ কাজ নয়, তাই বাংলাদেশের পক্ষ থেকে যে চিকিৎসক এবং নার্সদের জন্য পোশাকের প্রস্তুতি আমাদের থাকা দরকার। যদি এই রোগটি এসে যায় তাহলে সে পোশাকের প্রস্তুতিটা যেন থাকে, এবং ডাক্তার এবং নার্সদের যে পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা, আর সাধারণ নাগরিকদের যেটা বলতে চাই তারা স্যানিটেশন হাইজিনটা ঠিক মতো মেনটেন করা এবং প্রাণীর সংস্পর্শ থেকে দূরে থাকা, এইগুলি আমাদের এই মুহূর্তে প্রস্তুতির দরকার।
আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, শ্রোতা দর্শক যারা দেখলেন শুনলেন সবাইকে ধন্যবাদ। আমাদের আলোচনা আজকে এখানে শেষ করছি। তাহিদ
জি, যাদের প্রশ্ন এবং মন্তব্য নিতে পারলাম না তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।